ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত 10টা, ভারতে রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে বেলা 11টা। আমাদের অনুষ্ঠানের বুধবারের সংকলনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের টেলিফোন বার্তা।
রোহিঙ্গাদের উপর দমন নিপীড়নের কারণে সৃষ্ট মানবিক সংকটে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
ঢাকা থেকেই নাসরিন হুদা বিথির প্রতিবেদন।
কারখানায় ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি।
কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের পাঠানো খবর।
সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, পাক জঙ্গিদের আক্রমণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় জওয়ানরা।
তাছাড়া আজ কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ইন্টারনেটের অপসংস্কৃতি ও যুব সমাজ। তবে প্রথমেই শোনা যাক বিশ্বের কোথায় কি ঘটেছে।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। পাকিস্তান বলছে ভারতের তরফ থেকে সীমান্তের ওধার হতে গুলিবর্ষণে বিরোধিত কাশ্মীর অঞ্চলে বুধবার কমসে কম 11 অসামরিক লোক এবং 3 সৈনিকের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনীর দাবি মোতাবেক পাকিস্তানি সৈনিকদের পাল্টা গুলির আঘাতে কম হলেও 7 ভারতীয় সৈনিক নিহত হয়। তবে অপরপক্ষের হতাহত নিয়ে কোনো সূত্রের উল্লেখ এতে ছিল না এবং ভারতের তরফেও পাল্টা কোনো বক্তব্যের অবতারণা করা হয়নি। পাকিস্তানের অসামরিক লোকজনের হতাহত নিয়ে যা বলা হয়েছে সেটা ঘটেছে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর নীলাম উপত্যকার অদূরে। এটি হল ভারত পাকিস্তানের মধ্যেকার হিমালয় অঞ্চলের বিভক্তি ভূখণ্ড। কর্মকর্তারা বলেছেন ভারতীয় পক্ষের গুলির আঘাত লেগেছে একটি যাত্রী বাসের গায়ে এবং হতাহতের সংখ্যা তাতে করে আরও বাড়তে পারে বলে বলা হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য বিভাগের অভিযোগ যে ভারতীয় সৈন্যরা লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে বলবৎ একটি অ্যাম্বুলেন্স নিশানা করে গুলি চালিয়েছে। নিলামের বাসিন্দারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন সকালবেলার গুলিবর্ষণের হাত থেকে রক্ষা পেতে তাঁরা এলাকার চারধারের পরিখার ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন। একটি মৃতদেহকে বিশ্লিষ্ট করা হয় বলে যে অভিযোগ, পাকিস্তানি সামরিক কর্মকর্তারা সেটাকে অতিরঞ্জিত বলে আখ্যায়িত করেছেন। জর্ডানের উত্তর পূর্বাঞ্চলবর্তী মরুয়ান সীমান্তের আশপাশে জমায়েত হাজার হাজার সিরীয় নাগরিকের কিছু সংখ্যকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার কাজ আবার শুরু হওয়ায় জাতিসংঘ স্বাগত জানিয়েছে। জর্ডান সরকার জুন মাসে সীমান্ত বন্ধ করে দেবার পর থেকে এদের কাছে ত্রাণ সহায়তা বড় একটা পৌঁছুচ্ছিল না। জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান স্টিফান ও ব্রায়ান বলেন, গতকাল মঙ্গলবার ওই রাকবান এলাকায় খাদ্য সামগ্রী ও অন্যান্য দ্রব্যাদি বিতরণ করা হয়েছে এবং 2 সপ্তাহের জন্য খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য পরিচর্যা পৌঁছিয়ে দেবার যে পরিকল্পনা করা হয় এটি তারই অংশ হিসেবে। জাতিসংঘের আনুমানিক এক হিসেবে বলা হয় প্রত্যন্ত ওই অঞ্চলটিতে 85,000 মতো মানুষ দিনাতিপাত করছেন। এখন 1 বছর আগেও মানুষের ওই সংখ্যা ছিল 12,000 মাত্র। আগস্টে বিশ্ব খাদ্য কর্মসূচি রুদ্ধ সীমান্ত এড়ানোর প্রয়াসে ক্রেনের সাহায্যে ওই সিরীয় নাগরিকদের কাছে খাদ্য পৌঁছিয়ে দিয়েছিল জর্ডান সীমান্তের এধার থেকে। সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হেইলির নাম জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদের জন্য ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন বলে আজ ঘোষণা করা হবে এমনটি শোনা যাচ্ছে। ভারতীয় অভিবাসীর কন্যা 44 বছর বয়সী নিকি হেইলি সাউথ ক্যারোলাইনার গভর্নর পদে অধিষ্ঠিত রয়েছেন এই নিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য। তবে পররাষ্ট্রনীতি বিষয়ে সেরকম কোনো অভিজ্ঞতা তার নেই বলেই বলা হচ্ছে। শ্বেতাঙ্গ নন এবং মন্ত্রিপরিষদ সদস্য পর্যায়ের পদে নিযুক্ত করা হবে ট্রাম্প মনোনীত ইনি হতে চলেছেন এরকম প্রথম ব্যক্তি। প্রার্থী মনোনয়ন পর্বে হেইলি কিন্তু ট্রাম্পকে সমর্থন করেননি। তিনি সমর্থন করেছিলেন ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে এবং মার্কো রুবিও মনোনয়ন পর্ব থেকে সরে দাঁড়ালে পর হেইলি সমর্থন ঘোষণা করেছিলেন টেক্সাস সেনেটর টেড ক্রুজের প্রতি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ শরিকানা রফা টিপিপি হতে বের হয়ে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তাতে অসন্তোষ ব্যক্ত করেছেন। ট্রাম্পের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ওই বাণিজ্য রফার ভাঙনের যে আলামত নজরে পড়ছে এখন তাতে তিনি খুশি নন মোটে এবং ভবিষ্যতে আর যে রফাই হোক না কেন সেটা এর চেয়ে ভালো কিছু হবে না। সোমবার এক ভিডিও ভাষণে ট্রাম্প প্রত্যয় ব্যক্ত করে ওই রফা পরিত্যাগের কথা উচ্চারণ করেছেন। প্রেসিডেন্ট ওবামা ওই বাণিজ্য রফার অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন এবং তাঁর বক্তব্য যে ওই রফায় সামিল না থাকলে বিশ্বঙ্গনে আমেরিকার অবস্থান হ্রস্ব হয়ে পড়বে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়নের কারণে সৃষ্ট মানবিক সংকটে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, জানাচ্ছেন জহুরুল আলম তাঁর রিপোর্টে।
বুধবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন ফানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করে বাংলাদেশের এ উদ্বেগের কথা জানিয়ে অবিলম্বে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকরা নিরাপদে দেশে ফিরতে পারে। অতিরিক্ত পররাষ্ট্র সচিব কামরুল হাসান বৈঠককালে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক পত্র হস্তান্তর করেন। পরে মিয়ানমারের রোহিঙ্গা প্রশ্নে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, এছাড়াও দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বুধবার সৈকত শহর কক্সবাজারে বৈঠক করেছেন, যখন দুই দেশের সীমান্ত সমস্যা ছাড়াও রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে পুলিশ কক্সবাজার জেলার দুটি স্থান থেকে সম্প্রতি গোপনে বাংলাদেশে প্রবেশ করা 150+ রোহিঙ্গাকে আটক করেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকার আশুলিয়ায় কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ 26 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা নাসরিন হুদাবিথি।
ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় মঙ্গলবার বিকেলে কালার ম্যাক্স লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে 26 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের 15-70% পুড়ে গেছে। এর মধ্যে আকি নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসারত সকলেই নারী ও শিশু। ওই কারখানায় ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা কেউই স্পষ্ট করে বলতে পারেনি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ টিনশেড কারখানাটি পুরোটাই পুড়ে যায়। তবে ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন ওই কারখানায় প্রায় 250 জন শ্রমিক কাজ করত। নাসরিন হুদাবিথি, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে 3.5 বছরের ওপর কারাগারে আটক থাকার পর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বুধবার জামিনে মুক্তি পেয়েছেন বলে জানাচ্ছেন জহুরুল আলম তাঁর আরেকটি রিপোর্টে।
দৈনিক আমার দেশে 2013 সালের প্রথম দিকে কতিপয় প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। একই বছর 11 এপ্রিল পত্রিকাটির কার্যালয় থেকে তাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার পরিকল্পনার মামলা সহ 70-টির উপর মামলা রয়েছে। সবকটি মামলায় জামিন শেষে তিনি মুক্তি পেলেন। গ্রেপ্তারের পর থেকেই দেশি বিদেশি মানবাধিকার এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার মুক্তির দাবি করে আসছিলেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পুলিশের সঙ্গে সংঘর্ষে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডে নিহত হল 6 সন্দেহভাজন মাওবাদী, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে আজ ভারতীয় সময় সকাল 9টা নাগাদ করমদিহি ছিপাডোহার জঙ্গলে টহল দিচ্ছিল সিআরপিএফ এর কোবরা বাহিনী। সেই সময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলে মাওবাদীদের। ঘটনাস্থলে মাওবাদীদের উর্দি পরা 6 জনের দেহ পাওয়া গিয়েছে। তাদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। এলাকায় পুলিশি তল্লাশি অব্যাহত বলে ঝাড়খণ্ড পুলিশ প্রশাসন জানিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কম্বোডিয়ায় জাতিসংঘ সমর্থিত একটি ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে খামাইরুজ প্রশাসনের সাবেক 2 নেতার বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বলবৎ রেখেছে। সাবেক রাষ্ট্রপ্রধান থিউ সামফান এবং খামাইরুজ নেতা পলপটের সেকেন্ড ইন কমান্ড নুয়ন চিয়ার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেয়া হয়েছিল এর আগে 2014 সালে। উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা এবং সে সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে গোপন তথ্যের আদান প্রদান করা যাবে বলে জাপান এবং দক্ষিণ কোরিয়া আজ বুধবার একটি চুক্তি সই করেছে আনুষ্ঠানিকভাবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এতে করে উত্তর কোরিয়ার পারমাণবিক তৎপরতা এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংযত করতে সহায়তা হবে। ওই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া এবং জাপান একে অপরের সঙ্গে সরাসরি তথ্যের আদান প্রদান করতে পারবে যুক্তরাষ্ট্রের মাধ্যমে না গিয়েও। এর আগে 2014 সালের স্বাক্ষরিত চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রের মাধ্যমেই এ আদান প্রদান করা যেত এবং সেটা এখন আর করতে হবে না বলে ওই সূত্র থেকে উল্লেখ করা হয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে বুধবারের সাপ্তাহিক আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ইন্টারনেটের অপসংস্কৃতি ও যুব সমাজ। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ আনিস আহমেদ। হ্যাঁ, যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইন্টারনেটের অপসংস্কৃতি এবং যুব সমাজ। ইন্টারনেট যে অতি প্রয়োজনীয় একটি মাধ্যম তা বলাই বাহুল্য। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ইন্টারনেটের ওপরে নির্ভরশীল। বাংলাদেশে বর্তমানে 5 কোটি 10 লক্ষেরও ওপরে এবং ভারতে 46 কোটির ওপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এ ব্যবহার এ কিছু কুফলও রয়েছে, আর তারই সূত্র ধরে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। আর আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দুজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে বিডি নিউজ 24.com-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি আমাদের সঙ্গে রয়েছেন। জনাব খালিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আরও যোগ দিচ্ছেন ঢাকা প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিরামক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বোর্ডের সভাপতি সুধীন চ্যাটার্জি। জনাব চ্যাটার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার, আমি ঢাকা প্রেসিডেন্সি কলেজ নয়,
মাফ করবেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজ। তাই অনেক ধন্যবাদ।
নমস্কার।
নমস্কার। আর সেই সঙ্গে শ্রোতারা যারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের এই হ্যালো ওয়াশিংটনে ইতিমধ্যেই টেলিফোনের ও প্রান্তে অনেক কল এসেছে এবং আমরা সেই টেলিফোন কল দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যালো।
হ্যালো, হ্যাঁ, আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তো বর্তমানে আসলে বর্তমান যুগটাকে বলা যেতে পারে অনেকটা ইন্টারনেট নির্ভর, এবং এই বিষয়ে যুব সমাজ অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। এবং বর্তমানে ইন্টারনেট অনেক সুলভে, সহজ, অতি অল্প মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও সরকারি ভাবে বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই জোন তৈরি করেও ইন্টারনেটের পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু এর ফলে আমার যেটা মনে হয় যে কাজের থেকে আসলে বোধহয় অনেকটা যুব সমাজকে, যেমন ড্রাগ অ্যাডিকশনের মতো একটা ব্যাপার, যে ইন্টারনেটের প্রতি মানুষ বা যুব সমাজ বেশি করে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। মানে কাজে অকাজে সর্বক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার তারা করছে, এবং তাদের পরিবার পরিজনকেও অতি তরুণ বয়স থেকে, ক্লাস 5-6 এর একটা ছেলেও তার হয়তো একটা অশিক্ষিত বাবা মাকে বলছে যে আমি ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু তার আড়ালে হয়তো সে একটা খারাপের দিকে চলে যাচ্ছে। তো এ বিষয়ে আমার মনে হয় যে ইন্টারনেট কোম্পানিগুলোরও আর একটু সেন্সর করে তাদের সমস্ত তথ্য দেওয়া উচিত, বা সবার একটু সার্বিকভাবে এটাকে রোধ করার জন্য এগিয়ে আসা উচিত বলে মনে করি। আপনারা কি ভাবেন?
অনেক ধন্যবাদ জিয়াউর রহমান। প্রশ্নটি নিয়ে প্রথমেই যাচ্ছি জনাব খালিদি আপনার কাছে।
দুটো প্রশ্ন আছে। তিনি বলেছেন, এই শ্রোতা যেটা বলেছেন যে যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে এবং এটার অপব্যবহার হচ্ছে যুব সমাজ। আরেকটি কথা বলেছেন যে সেবা দান করেন তাদেরকে একটু সেন্সর করে যেন কন্টেন্ট দেওয়া। দুটো বিষয়, যেমন ধরুন আমরা টেলিভিশন অনেক দিন ধরে দেখি, টেলিভিশনে তো অনেকে অনেক ধরনের অনুষ্ঠান দেখেন। এখন যদি আমরা তরুণদেরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, কোন তরুণদের বাঁচাতে চাই? যারা 18 বছরের ওপরে, মানে শিশুদের কথা বলছি। কাজেই শিশুদের জন্য একটি ব্যবস্থা, তার উপরে বয়সী, তার চেয়ে বেশি বয়সী তরুণদের জন্য আরেকটি ব্যবস্থা নিতে হবে। টেলিভিশনে অনেক অনুষ্ঠান দেখানো হয় যেগুলো সবার দেখা উচিত নয়। তার মানে কি আমরা টেলিভিশন দেখানো বন্ধ করে দেব? সেটা নয়। কাজে এক ধরনের নিয়ন্ত্রণ, কিছু কিছু কাজ যেমন পরিবারে পর্যায়ে পর্যায়ে বাবা মা করতে পারেন, অভিভাবকরা করতে পারেন, তেমনি ইন্টারনেটের ক্ষেত্রেও সেরকম একটি ব্যাপার রয়েছে। কিছু সুরক্ষা তো আছেই, আপনি শিশুদের রক্ষা করতে পারেন, চাইলে তার বেশি বয়সী শিশুদের যদি আপনারা চান কেউ বাবা মারা অভিভাবকরা চান কেউ রক্ষা করতে পারেন চাইলে। এখন ওয়াইফাই এবং অন্যান্য যিনি যেটা বলেছেন যে সর্বত্র ওয়াইফাই দিয়ে একটা অবাধ সুযোগ করে দেওয়া হচ্ছে, এই সমালোচনাটা আমি গ্রহণ করতে রাজি নই। এটি অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে, অনেক ক্ষেত্রে হয়তো কিছু অপব্যবহারের সুযোগ তৈরি করে, তার চেয়ে অনেক বেশি সুবিধা দেয়। এই যে যোগাযোগের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আপনি এখন টেলিফোন কল সেলুলার কল ঘটনা করছেন, তার চেয়ে বেশি কিন্তু এখন মানুষ ইদানিং গত দু তিন বছরের ভিতরে যে ফোন কলগুলো সেগুলো বেড়ে গেছে, সেগুলো এবং সুলভ হয়েছে, সহজলভ্য হয়েছে। আপনি কি এটাকে বাদ দিয়ে দিতে চান? আপনি যে কোনো গবেষণা করবার জন্য তাৎক্ষণিকভাবে এখন তো কেউ আসলে ডিকশনারি কেনে না অনেকে, এবং অনেকে ছোটখাটো খবর নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ইন্টারনেটে চলে যান। এখন ওয়াইফাই গুলি তো কাজ করে, ভালো কাজ করে, সেক্ষেত্রে সুবিধা দেয়, আপনি ওয়াইফাই বন্ধ করে দেবেন, কিছু লোক হয়তো সেটার অপব্যবহার করে। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হতে পারে যে প্রকাশ্য পাবলিক প্লেসগুলোতে যেখানে অবাধ অবাধ ব্যবহারের সুযোগ রয়েছে, সেই সব জায়গায় কন্টেন্ট সেন্সরশিপের একটা সুযোগ আছে, সে তো সেটা প্রযুক্তি তো সবারই জানা। আপনি কিছু কিছু কন্টেন্ট সেসব জায়গায় পাওয়া যাবে না। এখন ধরুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা স্কুলে আপনি ওয়াইফাই দিয়েছেন, সেই স্কুলের সেখানে তো চাইলেই যে সার্ভিস প্রোভাইডার কিংবা যিনি সেবা গ্রহিতা, মূল সেবা গ্রহিতা স্কুল কর্তৃপক্ষ, সেখানেও কিন্তু তারা সেন্সর করতে পারেন, তারা খেয়াল রাখতে পারেন আসলে বাচ্চারা কোন ধরনের কন্টেন্ট দেখছে, সহজেই এখন করা সম্ভব। কিন্তু তার মানে এই নয় যে আমরা এই যে উদ্বেগ থেকে ওয়াইফাই বন্ধ করে দেবো, সব জায়গায় ওয়াইফাই রাখবো না। আমার মনে হয় এটার আরো বিস্তৃতি হওয়া প্রয়োজন। আর শুরু অনুষ্ঠানের শুরুতে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে, আমি পরিসংখ্যানের ক্ষেত্রে একটু সংশোধন করতে চাই। একদম সর্বসাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ইন্টারনেট কানেকশনের সংখ্যা হচ্ছে 63 মিলিয়নেরও বেশি, বেশি হয়তো সেই পরিমাণ লোক সেটি ব্যবহার করেন কিনা সেটা আমি নিশ্চিত নই। তবে যে দেশে 63 মিলিয়নের মতো 63 মিলিয়ন ইন্টারনেট কানেকশন আছে, যেটা অনেক সেই সব দেশে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে ইন্টারনেট টেলিফোন
আমরা কিন্তু লাইন আমাদের টেলিফোন লাইন জনাব খালিদি আপনার কথা আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমার মনে হয় টেলিফোনের যোগাযোগে কিছু সমস্যা দেখা দিয়েছে। আপনি যদি অনুগ্রহ করে অন্য জায়গায় বসে কথা বলতেন তাহলে আমাদের শ্রোতারা আরো ভালো শুনতে পারতেন আপনার মূল্যবান কথাগুলো। জি এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে,
সেটি অত্যন্ত সুরক্ষিত এলাকা, কিন্তু এখানে একটি সমস্যা আছে, এখানে টেলিফোন সংযোগের ক্ষেত্রে, মোবাইল টেলিফোন সংযোগের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আমি এক মোবাইল টেলিফোন ব্যবহার করে কথা বলি।
হ্যাঁ এখন কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি।
আমি ভুলে গেছি যে আমাদের নিয়মিত টেলিফোন সেটা ব্যবহারই আমি আসলে অনেক বছর ধরে করি না, আমার বাসে একটি নাম্বার রয়েছে যদিও, কিন্তু যে কেন কেন হয়েছে, আমরা কিন্তু এখন ইন্টারনেট টেলিফোনই ব্যবহার করি, ইন্টারনেট টেলিফোন ব্যবস্থাগুলো আছে সেটি ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি। এই কথাটি আমি আসলে বলতে চাইছিলাম যে আমার মনে হয় না যে এর সমাধান হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য, তরুণদেরকে বাঁচানোর জন্য বা শিশুদেরকে রক্ষা করবার জন্য বাজে কন্টেন্ট থেকে, যে এর মানে এই নয় যে এটা সলিউশন, এটা না সমাধান এই নয় যে আমরা ওয়াইফাই বন্ধ করে দেব, যত তত ওয়াইফাই ব্যবহার করতে দিব না।
আমরা ওয়াইফাই এর ব্যবহার
বিস্তার ঘটানো উচিত।
জি জি, আপনার এই প্রশ্ন নিয়ে আবারও ফিরে আসব যে ওয়াইফাইয়ের ব্যবহার এবং সেন্সর কতটা করা যেতে পারে অথবা আদৌ সম্ভব কিনা। আমার মনে হয় আমাদের শ্রোতারা আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসা করবেন এবং আমাদের আজকের আলোচনার বিষয়ই এটা। তো মিস্টার চ্যাটার্জির কাছে যাচ্ছি, শুনে আবারও আমরা ফিরে আসব জনাব খালিদি আপনার কাছে। মিস্টার চ্যাটার্জি,
হ্যাঁ বলুন।
আপনি তো প্রশ্নটা শুনেছেন, আমাদের শ্রোতা মুর্শিদাবাদের শ্রোতা হ্যাঁ জিয়াউর রহমান বলেছেন, এবং বিশেষ করে ভারতের সহজে বা সুলভ মূল্যে ওয়াইফাই।
আমি শুনলাম প্রশ্নটি, আমার বক্তব্য হচ্ছে মাথায় যন্ত্রণা হলে মাথাটা কেটে দেওয়া যেমন সঙ্গত নয়, মাথা যন্ত্রণার প্রতিষেধক দেওয়া যেতে পারে। তেমনি যে বিজ্ঞান প্রসূত উদ্ভাবন আমাদের বিশ্বের যোগাযোগ প্রক্রিয়াকে বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে এনে দিয়েছেন। আমি জানি এই কলকাতা শহরে গতকাল এমন দুটি অপারেশন হয়েছে, খুব কঠিন জীবন রক্ষার জন্য অপারেশন, যে অপারেশনে কেবলমাত্র ইন্টারনেটের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ রেখে সেই অপারেশন দুটি করে ডাক্তাররা চূড়ান্ত সার্থক হয়েছেন। তাহলে এত বড় বৈপ্লবিক বিবর্তনের জন্য যে বিজ্ঞানের উদ্ভাবনী শক্তি আমাদের কাছে এটাকে সহজ করেছে, তাকে নিয়ন্ত্রণ করার কথা ভাবা যেতে পারে, কিন্তু তাকে বন্ধ করার কথা যদি কেউ বলেন তাহলে সেটা আত্মঘাতের সমতুল হবে বলে আমার মনে হয়। অতএব যে শিশু দেখছেন তার বাবা অশিক্ষিত এই কথাটি ব্যবহার করলেন, আমি ঠিক অশিক্ষিত কথাটি ব্যবহার করতে চাই না, তার বাবা হয়তো সবটুকু লেখাপড়া জানেন না, সবটা বোঝেন না, কিন্তু তার বাবা এটুকু বোঝেন যে শিশুকে সব জিনিস দেওয়া যায় না, দেওয়া উচিত নয়, দেওয়া সঙ্গত নয়, তাকে যদি দিতে হয় তাহলে সে দেওয়াটা কিছু নিয়ন্ত্রণের কিছু শাসনের সীমানার মধ্যে থাকা সঙ্গত। ঠিক তেমনি যারা ওয়াইফাই অপব্যবহার করছেন তারা কিন্তু অনেকে সচেতন ভাবে সজ্ঞানে অপব্যবহার করছেন, আপনি যত নিয়ন্ত্রণই আরোপ করুন না কেন সেই নিয়ন্ত্রণ প্রক্রিয়া আরোপের দ্বারা একজন যুবককে বা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এর অপব্যবহার থেকে সরিয়ে আনতে পারবেন না। যেমন করে ফেন্সিডিল খাওয়া বন্ধ করতে আপনি পারছেন না, কিন্তু তা বলে এই প্রক্রিয়াটিকে একেবারে নিয়ন্ত্রণ করা এবং এই প্রক্রিয়াটিকে বন্ধ করার কথা যারা ভাবছেন তারা কিন্তু আত্মঘাতের পথে যাচ্ছেন। ওয়াইফাই বরং আরো প্রসারিত করা উচিত। পশ্চিমবঙ্গে এবং ভারতে বিভিন্ন রেল স্টেশনে ওয়াইফাই আছে এবং সেগুলো বিনামূল্যে। এই ওয়াইফাই আছে বলে এই যে মাত্র দু তিন দিন আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা বিপর্যয়, ট্রেন বিপর্যয় হয়ে গেল, সেই বিপর্যয়ের সংবাদ রাত 3টার সময় ওই দ্রুত ইন্টারনেট ব্যবস্থার মধ্য দিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া গিয়েছিল, সারা ভারতে ছড়িয়ে দেওয়া গিয়েছিল, যাতে দ্রুত তাদের বাঁচাবার জন্য এবং যারা দুর্গত তাদের রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য সারা দেশ থেকে লোক গিয়ে হাজির হতে পারেন। সুতরাং এর এই যে জীবনদায়ী দিকগুলো আছে, ইতিবাচক দিকগুলো আছে, সেই দিকগুলোর কথা যদি আমরা বিস্তৃত হই তাহলে ভুল হবে। একটা কথা আমি বলতে চাই এই প্রসঙ্গে, তাহলে এই যে কোনো ব্যবহার, গ্রন্থ ভালো বই আছে, খারাপ বই আছে, একটা বিখ্যাত লেখাই ছিল অন গুড বুকস, আপনি চলচ্চিত্র দেখতে যান, ভালো চলচ্চিত্র আছে, খারাপ চলচ্চিত্র আছে, আপনি সংস্কার, আপনি যদি মনে করেন যে কিছু কিছু অন্যায়, কিছু খারাপ, কিছু দূষিত পদার্থ, বর্জ্য পদার্থের দ্বারা প্রচারিত হয়ে যাচ্ছে, হচ্ছে সর্বত্র, সমস্ত কিছু সাহিত্যে আছে, বিলাস দ্রব্যের মধ্যে আছে, থিয়েটারে আছে, চলচ্চিত্রে আছে, অপসংস্কৃতি সংস্কৃতির বক্ষ পঞ্জরের মধ্যে লুকায়িত থাকে।
মিস্টার চ্যাটার্জি, আমাদের আজকের আলোচ্য বিষয়
সেই অপসংস্কৃতি ইন্টারনেটেও থাকতে পারে, কিন্তু তাই বলে ইন্টারনেট ব্যবস্থাটা অশুদ্ধ এটা আমরা বলতে পারি না।
আচ্ছা, আমরা মিস্টার চ্যাটার্জি, আমরা তো ইন্টারনেটের অপসংস্কৃতি সেটা নিয়ে আলোচনা করছি, এটা বলাই বাহুল্য যে ইন্টারনেটের ব্যবহার এখন বিশ্বব্যাপী একেবারেই একটা জরুরি একটা মাধ্যম, এছাড়া আমরা কল্পনাও করতে পারি না আমাদের জীবনকে। তবে আজকের প্রথম যিনি প্রশ্ন করেছিলেন জিয়াউর রহমান, যে ইন্টারনেট কোম্পানিগুলোর সেন্সর করে খবরাখবর যদি দেওয়া যেতে পারে সেই বিষয়টি, আর ইতিমধ্যে আমাদের একটি কল এসে গেছে, তবে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের ফেসবুক, ইমেল অথবা অনুষ্ঠান চলাকালে ফোন করতে চান তারা এই নম্বরটি ব্যবহার করুন, 2026193062। আর আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, bdnews24.com-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক, উচ্চ মাধ্যমিক স্কুল বোর্ডের সাবেক সভাপতি সুধীন চ্যাটার্জি। তবে আমরা আরেকটি ফোন কল নিয়ে আসছি। হ্যালো,
হ্যালো, জি, আমার নাম মোহাম্মদ জামিল। আমার একটা, আমি ওয়াশিংটন মেট্রো থেকেই বলছি। আমার একটা প্রশ্ন ছিল প্যানেলের কাছে, যে আমরা সবাই জানি যে ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহারের অসংখ্য ভালো দিকের পাশাপাশি কিছু কিছু খারাপ দিকও আছে, বিশেষ করে তরুণ এবং যুব সমাজের জন্য। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো আরেকটু জটিল, কারণ বাংলাদেশে এই ইন্টারনেটের ব্যবহার শহরে বাস করা শিক্ষিত এবং আধা শিক্ষিত মানুষরাই বেশি করে। আমার প্রশ্নটা, শহরে থাকা শিক্ষিত উচ্চবিত্তদের কিন্তু নয়, শহরে বা উপশহর এলাকায় বসবাস করা মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত এবং অর্ধ শিক্ষিত বাবা মাদেরকে নিয়ে, যারা কিনা তার ছেলে মেয়েদের হাতে ইন্টারনেট সহ একটা স্মার্টফোন কিংবা একটা ল্যাপটপ তুলে দিতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করে। অথচ তার তরুণ ছেলে বা মেয়ে কখন কোন ওয়েবসাইটে যাচ্ছে সেই সম্পর্কে তাদের কোনোই ধারণা থাকে না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এইসব আধা শিক্ষিত বাবা মা যারা তার সন্তানরা ইন্টারনেট ব্যবহার করতে পারে এটাতেই উল্লাসিত হয়, কিন্তু এর বিপদ সম্পর্কে তেমন কিছুই জানে না, এরকম বাবা মাদেরকে সচেতন করার জন্য বিশেষ কোন পরিকল্পনা কি সরকারের আছে? আর এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে শিক্ষিত সমাজও কিছু ভাবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ।
ধন্যবাদ মোহাম্মদ জামিল। আমি প্রশ্নটি নিয়ে যাচ্ছি জনাব খালিদি আপনার কাছে। ইন্টারনেটের বিপদ সম্পর্কে আমরা কিভাবে সচেতন করে তুলতে পারি অথবা কি করতে পারি সেটাই জানতে চেয়েছেন।
এখানে দুটো বিষয় আছে। একটি তো অবশ্যই সরকারের বা জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব আছে, আরেকটি হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বলতে পারি গণমাধ্যমের একটি দায়িত্ব আছে। আমরা কিছুদিন আগে বাংলাদেশে একটি বড় অনুষ্ঠান করেছিলাম, দুজন মন্ত্রী ছিলেন, এনফোর্সার যারা ছিলেন, র্যাবের মহাপরিচালক ছিলেন, তার কমিউনিকেশন এক্সপার্ট ইউনিসেফের হয়ে প্রধান ছিলেন তিনি ছিলেন, এবং রেগুলেটরদের মধ্যে থেকে ছিলেন, বিটিআরসির লোকজন ছিলেন। এদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম যে সেফার ইন্টারনেট, ইন্টারনেটকে কিভাবে আরো নিরাপদ করা যায়। ইন্টারনেট নিরাপত্তার দিক থেকে দু তিনটে অনেকগুলো দিক আছে, যে কি হচ্ছে যে ইন্টারনেটকে ব্যবহার করে অ্যাবিউজ করা হচ্ছে, এতে শিকার হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা বা তরুণরা, অনেক ক্ষেত্রে বয়স্করাও, মহিলারা, নারীরা অনেক ক্ষেত্রে হচ্ছেন, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে মানুষকে সচেতন করা, এই কাজগুলো করা যাবে না। যেমন বলেছেন যে শহুরে বা শিক্ষিত মানুষদের জন্য তিনি ততটা উদ্বিগ্ন নন, তিনি প্রস্তুতি করেছেন, উদ্বেগ রয়েছে মূলত ঢাকার বাইরে মফস্বল এলাকায় যত্রতত্র ছড়িয়ে পড়েছে, ইন্টারনেটের বিস্তার এতটাই হয়েছে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে, সেখানে এটার অপব্যবহার হচ্ছে কিনা। আসলে যেটা হয় এইসব ক্ষেত্রে সেটি হলো যে, একটি হলো যে সরকারকে একটা ভূমিকা পালন করতে হবে সচেতনতামূলক, যে কি কাজ করা উচিত কি কাজ করা উচিত নয়, এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP গুলোর মাধ্যমে সেখানে একটা এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে। এটাকে আমি কন্ট্রোল বলবো না, রেগুলেশন বলবো। রেগুলেশন অর্থে কি নিয়ন্ত্রণ, সেটা বোধ হয় আমাদের করতে হবে। সেটা কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে না। আর গণমাধ্যম তো অবশ্যই সচেতনতামূলক অনুষ্ঠান করতে পারে, যেমন আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এটিও কিন্তু গণমাধ্যম তার দায়িত্ব পালন করছে এই অনুষ্ঠান, এই আলোচনাটি করে। কাজেই এগুলো কিন্তু চলছে, বিভিন্ন পর্যায়ে হচ্ছে। সরকারি নীতি রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য অনেক সময় সরকারের সক্ষমতা থাকে না। আমি মনে করি বাংলাদেশে নেই, ভারতে কতটা আছে আমার ভারতীয় প্রতিপক্ষ তিনি বলতে পারবেন ভালো করে। তো সরকারের একটা চেষ্টা আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের মন্ত্রীদেরকে, নীতি নির্ধারক মহলকে, কিংবা আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদেরকে, কিংবা যারা রেগুলেটর আছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, তাদেরকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো রেখেছি, তাদেরকে সবসময় আমরা চাপের মধ্যে রাখি যে আপনারা আসলে কি করছেন। কিছু কিছু নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, বিভাগ খোলা হয়েছে, সেখানে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সবাই কিন্তু আমরা জানি না। দু তিন বছর আগে এই যেমন ধরুন রিভেঞ্জ পর্ন বলে একটি বিষয় আছে, সেই বিষয় সম্পর্কে কিভাবে এটি ঠেকানোর জন্য কি করতে হবে সেটা ব্রিটিশ সরকার পর্যন্ত জানতো না, ব্রিটেনে পর্যন্ত কিছু করার ছিল না। আমার একবার একটি বৈঠক হয়েছিল ব্রিটেনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সিলেক্ট কমিটির চেয়ার ছিলেন তখন স্টিভবার্গ MP, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম পার্লামেন্টে কি সদ্য ডিবেট হয়েছে, সেদিনই একটা ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে, সন্ধ্যায় তাকে আমি জিজ্ঞেস করলাম কি করছেন আসলে আপনারা, যে আমরাও আসলে জানি না, আমরা জানার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। গত কয়েক মাস আগে দেখলাম তার একটি নতুন আইন প্রণয়ন করেছে, রিভেঞ্জ পর্ন হলে এইরকম শাস্তি হবে। রিভেঞ্জ পর্নটা কি, আপনার কারো সাথে কোন তরুণী তরুণীর কিংবা যার যে কোনো মানব কোন একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের সুযোগ নিয়ে আপনি এমন কিছু ধারণ করে রেখেছেন, পরে আপনি তার প্রতিশোধ নেবার জন্য তার তার বিরুদ্ধে আপনি যাতে যার সাথে কোনো কারণে সম্পর্ক ছেদ হয়েছে।